তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ গতকালকে আপনাদেরকে যে সুসংবাদ দিয়েছি, সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারককে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই বিশেষ আয়োজন, আর এর মধ্যে রহমতপূর্ণ প্রভাত রয়েছে ইনশাআল্লাহ তালা। দীর্ঘদিন অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মুবারকের দিন পর্যন্ত আমরা প্রতিদিন আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার অসংখ্য ফজিলতের কথা, বরকতের কথা আমরা হাদিসে মুবারাকা থেকে প্রায় সময়ই মুবাল্লিগের জবানে আমরা শুনে থাকি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, মানুষ ভুলবেই, এটা স্বাভাবিক, ভুলতেই পারে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধানও দিয়েছেন, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার সন্তানকেও এই অজিফা শিখাতে পারেন, কেননা লেখাপড়ার মধ্যে অনেক সময় অনেক কিছু ভুলে যায় বা কম বয়সে বিভিন্ন দিকে তাদের মাথা থাকে বা বিভিন্ন দিকে তাদের চিন্তাভাবনা থাকার কারণে অনেক কিছু ভুলে যেতে পারে। এই অজিফা শিখিয়ে দিন, যখনই কোনো কিছু ভুলে যাও তবে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। আমি একবার এক সফরে ছিলাম, তো উনিও জানতো না যে আমি দাওয়াত ইসলামের সাথে জড়িত, আর ওই গাড়ির মধ্যে একজন লোক ছিল, তাকেও দেখে বোঝা যায়নি যে সে কোনো মুবাল্লিগ। এরপরে সে কোনো ব্যাগের মধ্যে কোনো কিছু খুঁজতেছিল, না পেয়ে হঠাৎ করে দেখে সে দুরূদ শরীফ পড়তেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই অজিফা আপনি কিভাবে শিখলেন? তো তিনি বলেন কি, আমাকে আজ থেকে কয়েক বছর পূর্বে এক ভাই দাওয়াত দিয়ে বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে নিয়ে গেছিল। তো সেখানে আমি এর ফজিলত শুনলাম যে কখনও কোনো কিছু ভুলে গেলে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে এটা স্মরণ এসে যায়। তো আমি এর প্রমাণ কয়েকবার পেয়েছি, যখনই কোনো কিছু ভুলে যাই আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলার দয়ায় দুরুদের ওসিলাতে আমার ওই সকল ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে এসে যায়। আপনিও দেখেন, একে তো দুরুদ ও সালাম পাঠ করা হবে, আমার নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, এবং দুরূদ শরীফ পাঠ করছেন এ সওয়াবও পেতে থাকবেন, আর আপনার যেটা প্রয়োজন ছিল সেটাও আপনার হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান যেহেতু রহমতপূর্ণ প্রবাদ, আর এর পূর্বেও যেভাবে করে রহমতপূর্ণ প্রবাদ আপনারা দেখেছেন, কোরআনে পাকের তেলাওয়াত হয়ে থাকে, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা সেম হবে। আর আজকে অনুষ্ঠানের বিষয় একটি নিয়েছি, জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুতালিব ভাই আমাদের সাথে আছেন, আর নাতখা আমাদের জুনায়দ ভাই আছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় জানাবো আপনাদেরকে, এরপর হামদে বারি তাআলা, এরপর আলোচনাও করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক তাআলা। চলুন আমরা যে যেখানে আছি ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। যে তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا طيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال ربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون صدق الله العظيم
سبحان الله سبحان الله চমৎকার কোরআনের পাকের তেলাওয়াত আমরা শুনলাম আর পাশাপাশি এর অর্থ তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম যে এই আয়াতে করিমার তর্জমা কী রয়েছে অর্থ কী রয়েছে দর্শক শ্রোতা আজকের যে বিষয় নিয়েছি তাও জানাবো দর্শক শ্রোতা এরপরে আসবো ইনশাআল্লাহ তাআলা জুনায়দ ভাইয়ের কাছে জুনায়দ ভাই থেকে আজকের অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তালাও শুনবো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রওজায় হাজিরি এবং আলা হযরত দুইটা বিষয় এখানে রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে উপস্থিত হওয়া হাজিরি দেওয়া হাজির হওয়া এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই অর্থাৎ আমরা সাধারণ মানুষ আমাদের হাজির হওয়া ধরন আর সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার হাজির হওয়ার ধরন কেমন ছিল এর পাশাপাশি অন্যান্য আউলিয়ে কেরাম তারা কিভাবে উপস্থিত হতেন আমার রসুলের দরবারে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার কি আদেশ করেছেন কি হুকুম দিয়েছেন কি দিক নির্দেশনা দিয়েছেন আমার রসুলের দরবারে উপস্থিত হতে হবে কিভাবে হতে হবে কেমনভাবে হতে হবে এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাও আমরা আলোচনা করার চেষ্টা করব আর হাদিসে মোবারাকার মধ্যে এ বিষয় কি এসেছে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীর দরবারে যখন উপস্থিত হতেন তাদের উপস্থিত হওয়া হাজির হওয়াটা এর ধরনটা কেমন ছিল যখন আমরা এগুলো জানবো আজকের বিষয়ে নেওয়ার পিছনে তো উদ্দেশ্য একটা আছে যখন আমরা এটা জানতে পারবো আল্লাহ কোরআনে কী বলছেন আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার ব্যাপারে সাহাবা একরাম কীভাবে উপস্থিত হতেন আর আউলি একরাম কীভাবে উপস্থিত হতেন তখন আমরা সাধারণ মানুষের মধ্যেও ওই ভাবটা আসবে আমি আমার রসুলের দরবারে কীভাবে উপস্থিত হব কেমন করে উপস্থিত হওয়া দরকার কীভাবে হাজির হওয়া দরকার আল্লাহ চায় আজকের অনুষ্ঠান থেকে ইশকে রসুলও বাড়বে আলা হযরতের হাজিরি এটাও আমরা জানতে পারবো এবং অন্য অন্য আউলি একরামের হাজিরির ব্যাপারটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন আমরা আলোচনায় যাব একটু পরে আগে হামদে বাড়ি তালা শ্রবণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা আজ নেহি তো কাল
Sattare tumi mura
فرمایا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ
আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ তাবারক ও তালার প্রশংসা, আল্লাহ তালার জিকির, হামদ। মানুষের হৃদয়ের মধ্যে গুনাহের কারণে যে মরিচা জমে যায়, আবরণ পড়ে যায়, আল্লাহ তালার জিকিরের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়। হামদে বাড়ি তালা পাঠ করার মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যায়, হৃদয়টা সাফ হয়ে যায়। আল্লাহ তালার ইবাদত করতে তখন স্বাদ অনুভব করে ওই ব্যক্তি। এভাবে করে এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা, হামদে বাড়ি তালা, জিকির করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় রওজায় হাজির এবং আলা হযরত সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনীটাই ইশকে রসুলে পরিপূর্ণ ছিল। আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি আলা হযরতের কিতাব অধ্যয়ন করে, আজও পর্যন্ত ওই কিতাব থেকে মানুষ নিত্য নতুন কথাগুলো জানতে পারে, নিত্য নতুন ইশকের কথাগুলো মানুষ শুনতে পায়। এখন এই ইশক কি, ইশকের রসুল কাকে বলে, এটাও আবার অনেকের হয়তো বুঝে আসবে না। ইশক কাকে বলে, ইশকের রসুল কাকে বলে, চেষ্টা করবো আজকের প্রোগ্রামে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। দেখি আমাদের সাথে মোতালিব ভাই আছেন, মোতালিব ভাই থেকে শুরু করি আজকের প্রোগ্রামের কথাগুলো, এরপরে কিছু আলোচনা শুনেই আপনাদের কলের দিকে যাব দর্শক ইনশাআল্লাহ তাআলা। মোতালিব ভাই, আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন, আমি আশা রাখি কি কোরআন থেকেই শুরু করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কী ইরশাদ করেছেন আমার রসুলের দরবারে আসার ব্যাপারে, আদব রক্ষা করার ব্যাপারে, কী বলেন আল্লাহ তাআলা কোরআনে?
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকির ভাই, আজকে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উরুস উপলক্ষে আমরা এখানে বসেছি।
জি,
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিছনে আমার চোখ বন্ধ।
আল্লাহ!
তো সেই ব্যক্তির যে মতাদর্শ আদর্শ সেটাকে নেতৃত্ব দিচ্ছেন আমির আহলে সুন্নাহ,
আমির আহলে সুন্নাহ।
সেই ব্যক্তিকে যিনি জন্ম দিয়েছেন, জননী,
জি,
তার ব্যাপারে আমাদের আসলে কিছু জানা দরকার।
জি,
মায়েদের ভূমিকা, একজন মা কীরকম হলে এরকম সন্তান পৃথিবীতে আসে,
সুবহানাল্লাহ,
সেই ব্যাপারটা আমাদের মায়েদের জানার উচিত। আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলার পিতা ছোটবেলায় ইন্তিকাল করেন,
জি,
পরবর্তীতে বড় ভাই তিনিও ইন্তিকাল করেন। এমন একটা সংসারে অভাব অনটন মধ্যে দিয়ে পার হচ্ছিলেন, সেই ফ্যামিলিতে এই মা কিভাবে সংসারটাকে আগলে রেখেছেন, সামলেছেন, কিভাবে আমির আহলে সুন্নতকে দিনের কাছে উদ্বুদ্ধ করেছেন, সঙ্গ দিয়েছেন,
সুবহানাল্লাহ,
সেই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করা উচিত, অনুধাবন করা উচিত, যে ঘরে ঠিকমতো খাবার জুটতো না, আমাদের মায়েরা হয়তো সন্তানদেরকে ওই অবস্থায় বলতো যে তুমি সব ছেড়ে কাজ করো, সংসারের হাল ধরো, কিন্তু
এটাই হয়ে থাকে,
হয়ে থাকে, কিন্তু তিনি সবসময় উৎসাহ দিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন এবং ছেলের কাজে সবসময় যে তিনি যে কাজ করতে চেয়েছেন এবং ইসলামের কাজ করতে চেয়েছেন, এমনকি ঘরের মধ্যে তিনি যখন এই বাজারে বাজারে গিয়ে বাদাম বিক্রি করার যে ঘটনা আসে, এই মা ঘরের মধ্যে সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে প্যাকেট করে তাকে দিতেন, যতটুকু পারো তুমি এর মাধ্যমে কাজ করো এবং বাকি সময় ইসলামের খিদমত করো। এভাবে তিনি পিছন থেকে আমির আহলে সুন্নতকে সবসময় উৎসাহ উদ্বুদ্ধ করে গেছেন, যার ফলে আজকে আমরা দাওয়াত ইসলামী এইভাবে দেখছি। একজন মায়ের ভূমিকা এরকম হয়, সন্তান আসলে সৎ সেই সময়ই হয় যখন মা বাবা এর পিছনে খুব ভালো ভূমিকা থাকে। আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলার জীবনীতে দেখি তার মা কীরকম ছিলেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতে দেখি তার মা কীরকম ছিলেন। তো সকল ওলিদের মায়ের ক্ষেত্রে বিষয়টা আসে যে তাদের মায়ের একটা বড় ভূমিকা ছিল তাদের সন্তানের পিছনে। আজ তাদের সন্তানদেরকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে স্মরণ করে, শুধু তাদের সন্তানদেরকে নয়, তাদের সন্তানের পাশাপাশি তাদের নামটাও যখন আসে মানুষ খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে, মানুষ দোয়া দেয়। তাদের বরকতে আজকে ইসলামের এই উন্নতি ত্বরান্বিত, আজকে আমরা ইসলামকে এত সুন্দরভাবে পাচ্ছি।
জি,
অনুরূপভাবে আমির আহলে সুন্নত বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার ব্যাপারে খুব সতর্ক থাকতেন, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিতাম যে আমি ওই জায়গায় যাব কি যাব না। তখন তিনি ভাবতেন যে ওই জায়গাটা যাওয়া তার জন্য কল্যাণকর হবে কি হবে না, তখন তিনি আমির আহলে সুন্নতকে বলতেন যে তুমি যাও নতবা না যাও। আজকে আমাদের মায়েদের ব্যাপারে এই বিষয়টা খুবই মিসিং, মায়েদের ক্ষেত্রে যে সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কি করছে, খোঁজ খবর নেই।
জি জি,
বা অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান জিজ্ঞাসাও করছে না। এর একটা বড় অভাব কারণ হচ্ছে শিক্ষা দেওয়া হয় না সন্তানদেরকে, ছোটবেলায় শিক্ষা দিতে হয় যে তুমি কোথায় যাবা এ বিষয়ে আমাকে জানাও, আমাকে বলো, তারপর গার্জিয়ান বিবেচনা করে দেখবে যে আসলে কোথায় গেলে সন্তানের জন্য কল্যাণ রয়েছে, ভালো রয়েছে, এটা গার্জিয়ান ডিসাইড করে তাকে পাঠাবে। তো আমি আমাদের দর্শক যারা আছেন, মা যারা আছেন, তাদেরকে অবশ্যই বলবো আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এ ব্যাপারে খোঁজ খবর নেবেন এবং তাদেরকে শিক্ষা দেন যে যখনই কোথাও যায় সে যেন অনুমতি নেন।
মাশাআল্লাহ,
এখন আমরা আসি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই এর ব্যাপারে। আপনি বলেছেন যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই 1400 বছর যত বুজুর্গানের দিন, তাদের যে আমল, তাদের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করে, সাহাবায়ে কেরাম কীভাবে চলেছেন, কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখিয়েছেন, সম্মান করেছেন, এর সম্পূর্ণ বাস্তব রূপ হচ্ছে আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে রসুল, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো,
অনুসরণ করো।
এর রেজাল্ট কী হবে, এর ফলাফল কী আসবে, ইউহিব্বুকুমুল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন,
সুবহানাল্লাহ,
এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা
করে দিবেন
এবং আল্লাহকে তোমরা অতি ক্ষমাকারী এবং রহমশীল হিসেবে পাবে। তো আল্লাহর রসুলকে ভালোবাসা, এটা হচ্ছে কোরআনের আয়াতের দাবি এবং আল্লাহ তাআলার এক মহান আদেশ। এই যুগে 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 এই বিষয়গুলো আমাদের সামনে বিভিন্ন ওলিয়া আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত আমির আহলে সুন্নতকে যদি আমরা দেখি, এই আয়াতের উপর আমল করে তারা আসছেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে যে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা, তার উক্তিগুলো, তার কথাগুলো যদি আমরা একটু মানে দেখি, যে তার একটা প্রসিদ্ধ একটা উক্তি আছে যে আমার হৃদয়কে যদি দুখণ্ড করা হয়, ভাগ করা হয়, তাহলে এক খণ্ডে আল্লাহ তাআলার নাম পাবেন আর এক খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কখনো সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এমন সমস্ত মানুষ সমস্ত ধন সম্পদ থেকে তার কাছে আমি প্রিয় হব না,
প্রিয় হব না। এটা রাসূলের বাণী,
রাসূলের বাণী
জি।
এটা এই বাণীর সম্পূর্ণ স্বরূপ, এই বাণীর যে তাৎপর্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
তিনি যখন মদিনা শরীফে হাজিরি হন, কিতাবের মধ্যে আসছে যে মদিনা শরীফের প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে মানুষের ভালোবাসা থাকা উচিত,
থাকা উচিত।
আর এই বিষয়টা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে পাওয়া যায় যে তিনি বলেন তার পংক্তির মাঝে যে মদিনার কুকুরকেও ভালোবাসা উচিত, যে মদিনার কুকুর আছে তাকেও ভালোবাসা উচিত। এটা কোন পর্যায়ে একজন আশিক হলে সে কথাগুলো বলতে পারে, প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জায়গায় তার এই বিষয়গুলো আমাদের সামনে পরিলক্ষিত হয়।
আপনার কথা দ্বারা এটা বোঝা যায় যে আমরা যা কিতাবের মধ্যে অধ্যয়ন করছি, সাহাবা একরামের জীবনী যা আমরা শুনলাম, যা পড়লাম, আউলিয়া একরামের জীবনী যা পড়লাম, সব কিছু আলা হযরতের মধ্যে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? সাহাবা একরাম আমার রসুলের দরবারে আসার ব্যাপারে, হাজির হওয়ার ব্যাপারে যে আদব তারা নিজেরা করেছেন এবং তাদের থেকে পরবর্তী প্রজন্ম ওটা লিখে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে, ঠিক এটা আলা হযরতের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তার মধ্যেও এটা বিদ্যমান রয়েছে। কোরআন বলেন, হাদিস বলেন, সাহাবা একরামের জীবনী বলেন আর অন্যান্য আউলিয়া কেরামের জীবনী বলেন, তারা যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন সেম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনীতেও সেটা পাওয়া যায়। তিনি রাহমাতুল্লাহি তাআলাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এটা তো পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামতের এক জায়গা আর আল্লাহ রসুলের রওজা মোবারক। এটা ছাড়াও মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা বস্তুকে তিনি সম্মান করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আদব করতেন। কেমন ছিল আলা হযরতের সেই ভালোবাসাটা তাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। দর্শকের কিছু কলও আছে, জুনায়েদ থেকে না তো শুনতে হয়, আগে দুই একটা কল শুনি এবার নাচ শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিই।
আমার নাম হচ্ছে মুন্না, কুল্লা বিভাগ ঝিনাইদহ জেলা। আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে, সব সময় ওই চ্যানেলে দেখি, সাদারে চ্যানেল দেখি, বসে বসে মনে খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সাথেই থাকবেন ভাই, এভাবে করেন ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। পরবর্তী কল দেন।
আমি গাজীপুর থেকে বলছি, সিয়াম। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
মাশাআল্লাহ, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে আপনার অনুরোধের কালামগুলো শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন।
আমার নাম সোহাগ, পটুয়াখালী। মাঝে চ্যানেল দেখতে আসি, অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ সোহাগ ভাই, শুকরিয়া আদায় করছি পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন সাথে থাকার জন্য, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আবার আপনাদের কল, এসএমএস। খুবই চমৎকার একটি এসএমএস আসছে, যে এসএমএসটা আমাদের আব্দুল মুতালিব ভাই কথা বলার শুরুতেই, যে একজন মা সন্তানের প্রতি দায়িত্ববান কেমন হওয়া দরকার, এই মা কেমন দায়িত্ববান হওয়া দরকার, এই সম্পর্কিত একটি এসএমএস এই সময় আসছে, একটু পরে পরে শোনাবো দর্শক ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই আগে কালাম শুনি আমরা।
মুনামার পেতে চাই ও গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আমার, করো পূরণ আমার, পূর্ণিমার জনিয়ার নুরানি বাহার, প্রিয় নবী দাও না তোমার দিদার।
দিদার মন আ
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের অপেক্ষায় আশিক থাকে, আল্লাহ কবুল করে নিক। দর্শক শ্রোতা, বিষয় নিয়ে আলোচনাও চলছে, এরপর আপনাদের কিছু কলও শুনলাম, আরও কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ব, আরও কিছু আলোচনাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার জীবদ্দশায় হয়তো সোশ্যাল মিডিয়ার জমানা ছিল না, বর্তমান যে সময় যতটুকু আপডেট আলা হযরত রহমতুল্লাহি তাআলার জমানায় ততটুকু আপডেট জমানা ছিল না। অর্থাৎ আমি বুঝাতে চাই, এখন যে মানুষ একটা পয়গাম একটা সংবাদ যত দ্রুত ছড়িয়ে পড়ে, সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার জমানায় এই সুযোগটা ছিল না। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলাই যখন পৃথিবী থেকে পর্দা করেন, তার প্রায় এখন 103-104 বছর হয়ে গেছে এরকমটাই, তাই না? হ্যাঁ,
এরকমটাই
জি। তো বর্তমান সময়ে এসে সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার ব্যাপারে মানুষ যতটা সচেতন, মানুষ যতটা জানতে চায় বুঝতে চায়, এই 103-104 বছর পরে এসে যতটুকু আপডেট মানুষ খুঁজে পেয়েছে, এটা যদি 100 বছর আগেই পেত বা আগেই যদি এভাবে একটা সংবাদ একটা কিতাব কোনো লেখক লেখার পরেই ওই কিতাবটা দুই একদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে, তার কারণ নেটের জমানা, ওয়েবসাইটের জমানা, ফেসবুকের জমানা, বিভিন্ন সাইডের মাধ্যমে এই কিতাবটা ছড়িয়ে পড়ে। সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই তার ব্যাপারে মানুষ এখনও গবেষণা করছে, জানি না কত বছর আরও গবেষণা, পিএইচডি করছে আলা হযরতের উপরে, তাই না? আমি যে কথাটা বলতে চাই এখানে, সেটা হলো আলা হযরত রহমতুল্লাহি তাআলার এখনও অনেক তথ্য বাকি আছে, যে ইশকের কথাগুলো তিনি বলে গেছেন, যে ইশকের কথাগুলো তিনি লিখে গেছেন, এগুলো এখনও বাকি রয়ে গেছে। আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই 1500-এর উপরে কিতাব রচনা করেছেন। এই কিতাবগুলো কোন কিতাব? যেগুলো ওলামা ইকরামের হাতে এসেছে, যেটা তারা পেয়েছেন, সংরক্ষণ করে রেখেছেন, এই কিতাবের সংখ্যা 1500-এর উপরে। ওই কিতাবের মধ্যে লেখা আরও এমন কিছু কিতাব সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার, যেটা অপচয় হয়ে গেছে। কিভাবে হলো? ঘুণ পোকা আছে না, পোকায় খেয়ে নিছে। অর্থাৎ সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই বিদায় নেওয়ার পরে পৃথিবী থেকে হয়তো বা ওই রকমের সযত্নে কিতাবগুলো রাখার বা পরিচর্যা করার বা দেখার সময় সুযোগ বা গুরুত্ব এমন হয়তো ছিল না একটা বিষয়। আমরা জানি আগের জমানার মানুষ মাটির ঘরেও থাকত, আগের জমানার মানুষ কিভাবে দিনগুলো অতিবাহিত করত, ওই হিসাবে বলি, এখন থেকে 100 বছর পূর্বের দিকে যদি আমরা তাকাই, এখন সন্তানরা টেবিলে বসে তারপরে লেখাপড়া করে। একটু ভাবেন তো, 100 বছর পূর্বে কোথায় বসে লেখাপড়া করছে? টেবিল তো না, জমিনে বসে, ফ্লোরে বসে, তাই না? আচ্ছা, এখন এখন বর্তমান সময় ছেলেরা শুরুতেই কাগজ কলমে লেখা শুরু করে। আমি শুনছি এমনও তালপাতা কলাপাতা এগুলোর মধ্যে লেখালেখি করতো। যাই হোক, সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার কিছু কিতাব এই পোকায় খেয়ে গেছে, অর্থাৎ ওই কিতাবগুলো তো হাতছাড়া হয়ে গেছে, আর কিছু কিতাব বন্যার পানিতে এগুলো ভেসে গেছে। ওই কিতাবগুলো যদি সংগ্রহে থাকতো, জানি না আরও কত হাজার কিতাব এখানে পাওয়া যেত, ওই কিতাবগুলোর মধ্যে জানি না আরও কত মজার ইশকের কথা লেখা ছিল, জানি না আরও কত সুন্দর সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকাগুলো ওই কিতাবের মধ্যে লেখা ছিল। আর আলা হযরতের কিতাবের ধরনগুলোও তো সেই লেভেলের, অর্থাৎ একবার আপনি পরে দেখেন আলা হযরতের কিতাবের কিতাবগুলো যেমন সুন্দর তার কিতাবের নাম হয়ে থাকে, তেমন টপিকগুলো হয়ে থাকে, তেমন ওই কিতাবের এক মজাদার বিষয় থাকে এই কিতাবের মধ্যে। যদি এভাবে বলি আমি মোতালিব ভাই, বর্তমান সময়ে কিছু লেখক আছে আপনার, তারা 4-5 বই কিতাব, বড় বড় কিতাব এগুলো সংগ্রহ করে, ওই কিতাব থেকে এক লাইন, ওই কিতাব থেকে এক লাইন, এই কিতাব থেকে এক লাইন খুঁজে খুঁজে নিজের কিতাবের মধ্যে লিখে দেয়। আচ্ছা, এরপরে এক কিতাবের লেখক হয়ে গেল, কোনো মতে একটা কিতাবের লেখক কীভাবে লেখছেন কিতাবটা এটাও বলে দিলাম, ওই কিতাব ওই কিতাব ওই কিতাব থেকে নিয়ে নিজেরটার মধ্যে সংগ্রহ করে একটা কিতাব লেখা তার হয়ে গেছে। এটা যদিও আপনার বাজারে চলে আসে, মার্কেটে চলে আসে, তো এক কিতাব মার্কেটে আসার পরে তার কিন্তু বহু কিতাবের রচনাকারী তাকে বলা হয়। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলাই এভাবে ছিলেন না, তার ধরনটাই ভিন্ন ছিলেন। যখন আমরা আজকে বিষয় নিয়েছি মদিনায় হাজিরি আর আলা হযরত, তিনি যখন মদিনাতে গেলেন বা আরব আমিরাতে গেলেন, তো ওখানের ওলামা একরাম তার কাছে আসলেন ইলমে গায়েবের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের ব্যাপারটা নিয়ে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ওই পবিত্র ভূমিতেই ইলমে গায়েবের উপরে পুরো কিতাব লিখেছেন, এর মধ্যে ডানে বামে যাননি। আমাদের লেখকরা অনেক আছেন যারা এক টপিকের উপর কিতাব লিখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে এখানে 50-60-100 পেজের একটা কিতাব তুলে দেয় আমাদের হাতে, কিন্তু সাইয়েদে আলা হযরত কিতাব লিখেছেন তো ওই এক বিষয়ের উপরেই, কোরআন হাদিস অন্যান্যদের বিষয়গুলো সব তুলে ওই একটা টপিকের উপরে একটা কিতাব আলা হযরত লিখে দিয়েছেন। এই কিতাবের ধরন এমন ছিল আর এমন আছে, যখন আমরা এই কিতাবগুলো পড়ব তখন আমাদের বুঝে আসবে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন লেখক ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। কিছু কল আছে শুনবো, আগে কিছু কথা আপনার থেকে শুনবো।
বিসমিল্লাহ রহমান রহিম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে
জি
এবং তিনি যখন জাহিরি হায়াতে ছিলেন তখনই আল্লাহ তাআলা সাহাবাদেরকে তার আদব কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা সূরা হুজরাতের মধ্যে দেখতে পাই যে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল ক্বাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হে মুমিন, তোমরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাদের আওয়াজকে উঁচু করবে না,
উঁচু করবে না,
সুবহানাল্লাহ, নিম্ন সুরে কথা বলবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যে আদব রয়েছে,
জি জি,
যে একজন বাদশা দরবারে যদি উপস্থিত হয় সাধারণ ব্যক্তি, সেটা কি রকম হয় কি রূপ হয় এটা সকলেই জানে,
জি,
আর তিনি তো দুজাহানের বাদশা,
সুবহানাল্লাহ।
তো তার দরবারে হাজির হওয়ার আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে যে তোমরা তার দরবারে এভাবে উপস্থিত হবে তোমাদের গলার স্বরকে উঁচু করবে না, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে কথা
বলবে না,
আর যদি এরকম কেউ করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি এর যে ইম্প্যাক্ট আছে এরকম যদি কেউ করে সেটাও বলে দিয়েছেন যে আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহ,
এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাহাত্ম্য বিভিন্ন বুজুর্গণের দিন থেকে আমরা পাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাই বা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই একটা দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। সে দাওয়াত যাওয়ার পর যে কদু শরীফ লাউ শরীফ আনা হয়, আনার পর একজন ব্যক্তি লাউ শরীফ বা কদু শরীফ একটু অন্যরকমভাবে দেখলেন, তিনি বললেন যে আমার আসলে এটা পছন্দ না। তো তখনকার যুগে তো তরবারি নিয়ে সবাই ঘোরাফেরা করতো, আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা যুগের একজন শ্রেষ্ঠ আলেম মুফতি, তো সাথে সাথে তিনি তলোয়ার নিলেন। তুমি কি বললে? গর্দান ফেলে দেব। কেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে কদর শরীফ। পূর্ববর্তী বুজুর্গদের দিন থেকে আমরা এভাবে পাই। ইমাম মালিক তার জীবনী যদি আমরা দেখি, তিনি সারাটা জীবন মদিনায় অবস্থান করেছেন, মদিনার বাইরে তিনি যান না।
সুবহানাল্লাহ।
তিনি মদিনার অলিতে গলিতে খালি পায়ে
আলিমে মদিনা, সুবহানাল্লাহ,
তিনাকে আলিমে মদিনা বলা হয়। তো তার ব্যাপারে এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তিনি প্রাকৃতিক হাজত যদি কখনো প্রয়োজন পড়তেন, তিনি বসবাস করতেন মদিনায়, এর যদি কখনো প্রয়োজন পড়তো তাহলে তিনি মদিনার বাইরে চলে যেতেন,
সুবহানাল্লাহ,
এই শহরের আদব করতে গিয়ে।
এখনো আপনি একটু কাটছি আপনার কথা, এরপর আবার কন্টিনিউ করবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। যে দুইটা বিষয় আপনি বললেন যে সাহাবা একরাম এবং আউলিয়া একরাম আমার রসুলের দরবারে যেভাবে যেতেন, আর আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন কি তোমাদের আওয়াজকে নিচু করো আমার রসুলের দরবারে, আল্লাহ তাআলার দয়া আজও পর্যন্ত যদি কোনো আশিক ওই ভালোবাসা নিয়ে মদিনায় যায় না, তো আমি তো কসম করে বলবো এই এই আয়াতে কারিমার সেম ওখানে আপনি যাবেন এখনও মসজিদে নববী বলেন বা রওজা শরীফ বলেন কোনো আওয়াজ পাবেন না, উঁচু আওয়াজ নেই। সাধারণ আশেকে রসুল যারা যায় ওখানে আওয়াজ উঁচু করে না, একদম চুপচাপ নিজের ইবাদত করবে, নিজের রিয়াজত করবে, সালাম দিবে, জিয়ারত করবে, চুপচাপ কোনো আওয়াজ ওখানে, কেননা এই এই কথা তাদের স্মরণে আছে আল্লাহ রসুলের দরবারে আসতে হবে কিন্তু আদব সহকারে আসতে হবে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে আলিমে মদিনা এনারা যেভাবে ওখানে হাজিরা দিতেন আসা যাওয়া করতেন, আল্লাহ তাআলার দয়া আজও ওই মন মানসিকতা আশিকদের মধ্যে এখনও কাজ করে। এখনো কাজ করে, এখনো তারা ওই আদব সহকারেই ওই ভক্তি শ্রদ্ধা নিয়েই ওখানে যান এবং চেষ্টা করেন তারা এখানের আদবটা রক্ষা করার জন্য।
এই আদবের অন্যতম এই পর্যন্ত আসার এক অন্যতম একজন ধারক এবং বাহক হচ্ছেন
আল্লাহ।
তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে, তার শিক্ষায় লালন করে আমির আহলে সুন্নত এবং তার ভক্ত মুরিদান যারা আছেন,
জি
আপনিও গত কয়েকদিন আগে সেখানে গিয়েছেন, আমি বিভিন্ন শুনি,
আলহামদুলিল্লাহ,
তাদের মাঝে ওই যে ভক্তি, যে সেখানে উপস্থিত হওয়ার পর যে তাদের ভাব আবেগ, কিভাবে উপস্থিত হতে হবে, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এত বড় একজন আলিম, আলিম যারা হয় তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অন্যভাবেই মানুষের সামনে তারা রিপ্রেজেন্ট করেন, আল্লাহ হযরত তো
আল্লাহ হযরত,
তিনি তার সকল কিতাবের মধ্যে, তার সকল কিছুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাহাত্ম্যকে এভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষ যখন পড়বে তখন আসলে বুঝতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মাহাত্ম কুরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো খুলে খুলে তিনি মানুষের মধ্যে বর্ণনা করেছে, মানুষের অনুধাবন করতে খুব সহজ হয়। তিনি যখন মদিনা শরীফে অবস্থান করেন, তিনার মধ্যে আশা জাগলেন, তিনি স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, বাহ্যিক চক্ষে, চর্মচক্ষে দেখা সেটা তো সামান্য বিষয় না, অনেক বড় একটা বিষয়,
অনেক বড়
কি রকম আশিক হলে তিনি দাবি করতে পারেন। তিনি মসজিদে নববীতে অবস্থান করলেন, একদিন অতিবাহিত হলো, দ্বিতীয় দিন তিনি এভাবে অপেক্ষা করছেন, এক পর্যায়ে দেখলেন যে হচ্ছে না, তিনি নিজেকে বললেন যে তুমি তো সম্বোধন, নিজেকে সম্বোধন করবে, তুমি তো এক কুকুর, এমন হাজারো কুকুর ঘোরাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দিলেন, তিনি চর্মচক্ষে, স্বচক্ষে, স্বপ্নে নয় বাস্তবে তিনি দেখেছেন, দিদার করেছেন। অনুরূপ ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে তার হাজিরি শুধু বাহ্যিক, সশরীরে এরকমই হতো না। তিনি যখন অফাত গ্রহণ করেন তখনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজায় উপস্থিত হতেন,
তার ভক্তবৃন্দ মুরিদান আশেপাশে যারা ছিলেন
তারা এই বিষয়গুলো অবলোকন করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলাইহির যে পীর সাহেব কুতবে মদিনা জিয়াউদ্দিন,
জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ,
রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার মাজার জান্নাতুল বাকি,
জান্নাতুল বাকিতে, জি।
তো তিনি বলেন যে আমি একদিন রওজা পাকে বাবু সালাম সেখানে অবস্থান করছিলাম, তো বাবু সালামে অবস্থান করার সময় আমার দৃষ্টি সোনালী
গালিচায়
জালিতায়
সুবহানাল্লাহ
পড়ে, তো আমি দেখলাম যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে, আমি দেখি অবাক, তিনি হচ্ছেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, খলিফা ছিলেন,
জি,
জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা। তিনি বাবু সালাম থেকে দৌড়ে গেলেন যে তিনি
আল্লাহ হযরত রাহমাতুল্লাহ
তাআলা আলাইহি এখানে সাক্ষাৎ করব, গিয়ে দেখলেন নেই, সেখানে ভিতরে নেই। আবার আসলেন বাবু সালামে, আসার পর আবার যখন তাকালেন আবার দেখতে পেলেন যে সেখানে তিনি অবস্থান করছেন দাঁড়িয়ে, আবার গেলেন গিয়ে দেখলেন না। তো এভাবে তিন চারবার করার পর তিনি ভাবলেন যে আসলে এটা হচ্ছে ইশকের ব্যাপার,
ইশকের ব্যাপারে
তাদের যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, তার যে ভক্তি, সেটা তাদের বিষয়, এখানে আমার ইন্টারফেয়ার করা, আমার অন্তর্ভুক্ত করাটা উচিত হবে না, তিনি আর তখন জানেন না।
এমন কিন্তু অসংখ্য ঘটনা আমরা কিতাবের মধ্যে যদি বা সাইদ আমির আহলে সুন্নাহর একটি কিতাবের মধ্যে লিখছেন না কি, হজের একটি ঘটনা এভাবে আসছে যে এক হাজি আরেকজনকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুলের দরবার থেকে তুমি কি পেয়েছো, ও বললে কই জাহিরিভাবে তো কিছু পাইনি, তখন ওই হাজি বললো যে না আমি পেয়েছি, মাগফিরাতের চিঠি পেয়েছি আমি। তো যে যাকে বললো আমি মাগফিরাতের চিঠি পেয়েছি, এ মনটা খারাপ করলো, এ বলতেছে আমি আবার মদিনায় যাব, আল্লাহ রসুলের দরবারে গিয়ে মাগফিরাতের চিঠি নিয়ে এরপর আমি আসব। ও যখন রোডে বের হয়েছে তো একজন বাসওয়ালা ডাকতেছে মদিনা তিন রুপি, মদিনা তিন রুপি, ও বললো আমি বাসে উঠে বসে গেছি। একটু পরেই বাসালা বলতেছে মদিনা নামো, মদিনা নামো, মদিনায় নেমে গেলাম, রসুলের দরবারে হাত তুলে বসে আছি, ইয়া রসুলাল্লাহ আমাকে মাগফিরাতের কাগজ দেন, আমাকে মাগফিরাতের নোটিশ দেন, আমার ক্ষমা হয়ে গেছে, এটার ইয়া দেন আমাকে। একটু পরেই কোথা থেকে উপর থেকে একটা কাগজ উড়ে এসে এর কাছেই পড়লো, এ খুলে দেখে এর মাগফিরাত নামা এটা। আবার রোডের মধ্যে গেল, ও ডাকতেছে ওর নিজের শহরের নাম বলে, তিন রুপি তিন রুপি, উঠে গেল, একটু পরে বাসালা বলতেছে চলে আসছি নেমে যাও। তো এটা আশিক আর আমার রসুলের ব্যাপার। যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপর দয়া করেন তো স্বপ্নেও তো তার দিদার হয়ে যায়,
অস্বীকার করার কোনো উপায় নেই,
রাইট?
এমন অসংখ্য আউলিয়ায়ে কেরাম আমরা তাদের জীবনীতে দেখি এই বিষয়গুলো তাদের সাথে সংঘটিত হয়েছে, অনেক বড় বড় আলেম এবং আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে, ইসলামী প্রতিষ্ঠানগুলোতে আছে, এর মধ্যে যার কিতাব খুব গুরুত্বের সাথে পড়ানো হয় এরকম একজন আলিম, রয়েছেন, তিনি সচকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। তার ছাত্র জীবনে তিনি ততটুকু পড়ালেখা পারতেন না, তো এরকমভাবে দিন অতিবাহিত হতে লাগলো, তিনি পারছিলেন না। তো একদিন রাতে এক বুজুর্গ এসে বললেন যে চলো, তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। তিনি বললেন আমি এমনিতেই তো পড়া পারি না, এখন রাত্রে আপনার সাথে আবার আমি যাব বাইরে, আমি পড়াতে পারবো না। তো এভাবে সে বললে পরবর্তীতে বললেন তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। মাথা তুলে তিনি খালি পায়ে তার সাথে হাঁটা শুরু করলেন, গেলেন একটি বাগানে, দেখলেন হ্যাঁ সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। তিনি মুখে হাঁ করলেন, মুখে থুতু দিলেন। এর পরদিন এসে যখন ক্লাসে বসলেন, তার প্রশ্ন শুনে উস্তাদ ছাত্ররা হতবাক, ছাত্ররা বলল যে এ ধরনের প্রশ্ন হতে পারে না, হতে পারে না, প্রতিনিয়ত তুমি যে ছাত্র দুর্বল ছাত্র হওয়ার কারণে সাধারণ যে প্রশ্ন করে তারা সেভাবেই বিষয়টাকে নিলেন। উস্তাদ বললেন না, অন্যদিনের মতো এই প্রশ্ন নয়, আজকে তার প্রশ্ন,
তার কথা বলার ধরনটাই চেঞ্জ,
অন্যরকম
অন্যরকম,
এই প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন না,
এটা ট্যালেন্ট ছাত্রের মধ্যে যেমন পাওয়া যায় তার মধ্যে তেমন কিছু আজকে দেখা যাচ্ছে,
তেমন কিছু দেখা যাচ্ছে। তো সেই বুজুর্গের কিতাব প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ইসলামিক প্রতিষ্ঠানে পড়ানো হয়, এমন অসংখ্য বিষয় যুগে যুগে প্রকাশ পেয়েছে, পাচ্ছে।
আরেকজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে না মুতালিব ভাই, এরপর ইনশাআল্লাহ কলের দিকে যাবো দর্শক, আরেকজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে কি তিনি আমার রসুলের দরবারে যাওয়ার জন্য বা হজে বা উমরাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আসবেন, সফরও তার শুরু হয়ে গেছে। তো এমন আশেক ছিলেন, এমন আশেক ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জমানার যে বাদশা ছিল তাকে স্বপ্নে দেখালেন যে আমার একজন আশেক, এভাবে বলছেন না কথাটা মনে হয় যে ওই ব্যক্তি আমার রওজায় আসতেছে, তাকে আসতে বারণ করো, সেজন্য না আসে। তো বাদশা মনে করছে এ কোনো ক্ষতি করার জন্য আসতেছে, কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য আসতেছে। বাদশা কী করছে, তাকে এয়ারপোর্ট থেকেই ধরে জেলে দিয়ে দিছে। পরের রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাদশার স্বপ্নে আবার আসলেন, এসে বললেন আমি তাকে জেলে দিতে বলিনি, সে আমার এমন আশিক, সে যদি আমার দরবারে আসে, আমার রওজায় হাজিরি দেয়, তবে আমাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে, এমন আশিক সে, এই জন্য বলছি সেজন্য না আসে এখানে, তাকে এখান থেকে ফিরিয়ে দাও। বাদশা পরের দিন সে হাজতে গেল, জেলে গেল, গিয়ে সেখানে ওই আশিকের কাছে ক্ষমা চাইলেন, এরপরে সেখান থেকে তাকে বের করে নিজ দেশে বুঝিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ রসুলের হুকুম এটা, আপনি এখান থেকেই নিজের দেশে চলে যান, মদিনাতে রওজাতে আর যেতে হবে না আপনাকে। তখন ওই রওজা ওই আশিক কান্না করে করে নিজের রসুলের হুকুম কান্না করে করে তখন নিজের দেশে চলে গেছেন। আসলে মহাব্বত, ইশকে রসুল, ভালোবাসা রসুলের প্রতি একজন মানুষ, একজন মুসলমানের সবচাইতে ভালোবাসতে হবে কাকে বেশি, আমার রসুলকে। আর এটা তো কোরআনে পাকেরই আয়াতে কারিমা, তোমার ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, যা কিছু পৃথিবীতে আছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার রসুলকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুক, যেন আমি সবচাইতে আমার রসুলকে যেন বেশি ভালোবাসতে পারি। দর্শকের কিছু কল আছে, ফেসবুকে অনেকেই নক করছেন, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা স্মরণ করবো, আগে কলগুলো শুনি। জি, কল শুনিয়ে দিন।
হাসান, আমি একটা নাক শুনতে চাই, এ খালি কো মালিক রহমান, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
আল্লাহ সাথেই থাকুন। পরবর্তী কল,
মগুরা থেকে দশপুরা জেলা, আব্দুর রহমান, টেলিভিশনে দেখতেছি আপনাদের
সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমার নাম নজরুল ইসলাম নজরুল, রামপুর বেলগামারি জেলা। আমি একটি কালাম শুনতে চাই, টাকা নাই, পয়সা নাই।
আল্লাহ কত শুনবেন, অনেক অনেক হয়েছে মাশাআল্লাহ। কয়েকটা SMS পড়ে নিই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, পঞ্চগড় থেকে সিবা বিনতে সাইফুল্লাহ, আমার মা সবসময় মাদানী চ্যানেল দেখে, আমাদেরকেও মাদানী চ্যানেল দেখতে উৎসাহ প্রদান করে। যে SMSটির কথা বলছিলাম, আব্দুল মোতালিব ভাই বলছিলেন যে মা কেমন হলে সন্তান এমন নেককার হয়, এমন পরহেজগার হয়। মা নিজেও সবসময় মাদানী চ্যানেল দেখেন এবং সন্তানদেরকেও উৎসাহ প্রদান করেন। এরপরে যা লিখলেন, আগে আমি কল দিতাম, এখন আমার ছোট ভাই মেহেদী হাসান ওয়ালিদ প্রতিদিন কল দেয়। এসব কিছু দেখে আমার বাবা চিন্তা করে কিভাবে মাদানী মহলে যাওয়া যায়। তিনি একজন প্রধান শিক্ষক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। যে বাবা প্রধান শিক্ষক, আমি আপনাকে বলবো, আপনিও চাইলে অনেক কিছু করতে পারেন। আপনার সন্তানরা এই ছোট বয়সেই আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামের প্রতি, মাদানী চ্যানেলের প্রতি কতটা ধাবিত আপনি দেখছেন। সত্য কথা এটাই, মেহেদি হাসানের কল আসে না এমন কোনো প্রোগ্রামই নেই। আমি তো প্রতিদিন অনেক সময় মানাও করি কল সেন্টারকে, মেহেদি হাসানের কলই প্রতিদিন চালাবেন, অন্য দর্শকও তো আছে, ছোট বাচ্চাদের অনেক কল আছে, তো তাদেরটাও চালান, দুই একটা কল চালাতে হয় ছোটদের, না হয়তো ছোটরা আবার কষ্ট পায়। তো মেহেদি হাসান যার কথা লেখলেন, তিনি তার ছোট ভাই মেহেদি হাসান, প্রতিদিন তার কল থাকে, শুকরিয়া। আর এটা ছিল মায়ের অবদান, মা উৎসাহ প্রদান করেছে তাই সন্তান এটা শিখেছে। আর যিনি প্রধান শিক্ষক আছেন, আপনার সন্তান দেখেন আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলকে কতটা ভালোবাসে, আশা রাখি বড় হয়ে মাদানী চ্যানেল যা বলছে সেটাই তিনি অনুসরণ করবে। আর আপনি যেহেতু একটা স্কুলের সাথে আছেন জড়িত, আপনি চাইলে আপনার স্কুলে যে ছাত্ররা আছে তারাও কিন্তু আপনার সন্তানের মতো, আপনি যদি সপ্তাহে একবারও তাদেরকে উৎসাহ প্রদান করেন মাদানী চ্যানেল দেখার জন্য, হাজার হাজার ছাত্র হয়তো আপনার আন্ডারে থাকতে পারে, আর এরা আপনার সন্তানের মতো, আপনি বললে তারা শুনবে না এমনটা নয়। আপনি যদি প্রতি সপ্তাহে একবারও বলেন যে তোমরা মাদানী চ্যানেল দেখো, তো আশা রাখি ওই হাজার আপনার হাজার ছাত্রগুলো যদিও একদিন মোবাল্লিগ হবে না, সবাই তো আর মোবাল্লিগ হয়তো বা নসিবে থাকার দরকার এটা, কিন্তু আসক্ত হবে।
মা বাবাদের সাথে সাথে বর্তমান সময় টিচাররাও একটু টেনশনে, টেনশনে হচ্ছে আস্তে আস্তে আমাদের যে ছেলেরা একটু অন্যরকম হয়ে যাচ্ছে,
অন্যরকম হয়ে যাচ্ছে।
এখন টিচাররাও চায় যে আমরা যেভাবে আমাদের শিক্ষকদেরকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, যেভাবে মেনটেন করে আমরা আমাদের লাইফটাকে চলেছি ছাত্র জীবনে, আমাদের ছাত্ররা, সকল টিচার চায় যেন তার ছাত্র ভালো থাকুক। এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে যেহেতু তিনি প্রধান শিক্ষক, তার ছাত্রদেরকে যদি এ বিষয়ে উদ্বুদ্ধ করা হয়, মাদানী চ্যানেলের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়, আশা করা যায় যে ইনশাল্লাহ তার স্কুলের মাঝে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে একটা পজিটিভ পরিবেশ তৈরি
হবে। রাইট রাইট, যেমন ধরেন গিয়া মাদানী চ্যানেল দেখলো আপনার ছাত্ররা, তো নামাজের প্রতি তাদের উৎসাহ বাড়বে, সুন্নাত মোতাবেক নিজের জীবন গড়ার ব্যাপারে তাদের উৎসাহ বাড়বে, এরপরে সবসময় অজু অবস্থায় থাকার উৎসাহ বাড়বে, টিচারের আদব করার ব্যাপারে তাদের উৎসাহ বাড়বে, প্রত্যেকটা ভালো বিষয় তাদের মধ্যে তখন চলে আসবে।
আর শিক্ষকের মাঝে বিষয়টা শুধু এরকম না যে মাদানী চ্যানেল যারা দেখে তারা শুধু আমলি এতেবারে যে উন্নতি করবে শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম নয়, নৈতিকতা শিখে তার পাশাপাশি যার মাঝে কোয়ালিটিগুলো থাকে সেই প্রতিষ্ঠানের রেজাল্ট, যার শিক্ষক যে জন্য প্রচুর চেষ্টা করে শ্রম দেয় সেই প্রতিষ্ঠানের রেজাল্টও আশা করি ভালো হবে,
ভালো হবে।
সেই ছেলে যখন ছেলেরা যখন সময়কে গুরুত্ব দেবে, টাইম মেনটেন করা শিখে যাবে, সকল বিষয় তার মাঝে চলে আসবে।
রাইট রাইট। আরেকজন ভাই লিখলেন, আপনাদের সবাইকে সালাম, ওয়ালাইকুম সালাম, আমি আপনার মাদানী চ্যানেলকে খুব ভালোবাসি, সারাদিনে মাদানী চ্যানেল দেখি, এই চ্যানেল দেখে কবরের আজাবকে খুব ভয় করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেদায়েত হতে পারি, একটা গজল শুনতে চাই, মরণের যন্ত্রণা এমন একটা কালাম আছে কিনা এটা শুনতে চেয়েছেন, আল্লাহ তালা কবুল করে নিক। ফেসবুকে যারা আছেন আপনাদেরকে একটু স্মরণ করা দরকার অনেক সময় ধরে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, হায়দার ভাই লিখেছেন, এরপরে করিম সর্দার মাশাল্লাহ লিখেছেন, ইকবাল ভাই বরিশাল থেকে, জাকির ভাই, জি ভাই আছি আপনার সাথে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, এরপরে মোহাম্মদ নাদিম ভাই আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, মদিনা মদিনা লাগতেছে, জাকির ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দাওয়াত ইসলামী পেয়ে, জাকির ভাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক। আমির ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন, আল্লাহ তালা কবুল করেনি। জুনায়দ ভাইকে একটু সময় দেওয়া দরকার, দেখতে দেখতে আমাদের সময় শেষের দিকে, জুনায়দ ভাই কিছু অনুরোধের কল ছিল এগুলো একটু শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আরটিয়া নাই ফয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, আরটিয়া নাই ফয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, মনে হার ফকির মতো উড়াল মরতা, আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি সিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মরণে যার ত্রণাকে মনে শৈব
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কথাগুলো যে আজকে শুনলাম, সেখানে উপস্থিত হয়ে হাজির হয়ে স্বচক্ষে সেখানের আবহাওয়া, সেখানের পরিবেশ, সেখানের মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো রয়েছে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করুক আমাদেরকে। দর্শক, সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনী নিয়ে ইনশাআল্লাহ তাআলা বাকি দিনগুলোতেও আমরা আলোচনা করার চেষ্টা করব, তার এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত উরুসে আলা হযরত যেদিন 25 সফর পর্যন্ত আমরা প্রতিদিন আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে আপনার এলাকাতে বা আপনার ঘরে মিলাদের আয়োজন করুন, যেদিন সম্ভব হয় পঁচিশে সফরের আগেও করতে পারেন, আপনি পঁচিশে সফরও করতে পারেন। ইসালে সওয়াবের ব্যবস্থা করুন আপনি নিজ ঘরের মধ্যে, নিজ সন্তানদেরকে সাইদে আলা হজরত রাহমাতুল্লাহি তালালার উরুস মুবারকের কথা জানান, আলা হজরত কে ছিল তাকে এটা শিক্ষা দেন। আপনি টিচার আছেন, আপনি আপনার ছাত্রকে আলা হজরত রাহমাতুল্লাহি তালালার ব্যাপারে শিক্ষা দেন, কেমন ছিল আলা হজরতের জ্ঞান, কেমন ছিল আলা হজরত, আর কেমন ছিল তার লেখার ধরন, কেমন ছিল তার ইশকে রসুল, কেমন ছিল তার শায়েরি, প্রত্যেকটা বিষয়ে যতটুকু আপনি পারেন আপনার সন্তানকে আপনার ছাত্রকে আপনি শিক্ষা দেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার সন্তান হোক বা আপনার ছাত্র হোক, এরা একদিন ভালো কিছু পাবে, ভালো কিছু শিখবে আর ভালো কিছু অর্জন করতে পারবে সাইদে আলা হজরত রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল আবারও রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করবো, নতুন একটি বিষয়ও থাকবে আমাদের সাথে, অন্য মোবাল্লিগে দাওয়াত ইসলামীও থাকবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সলাত ও সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সলাত ও সালাম। আরশে
السلام علیکہ یا رسول اللہ صلاۃ و السلام علیکہ یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
تہجد اور فجر ربھاش اچھے جار رحمت پرنو پربھات ہوئے تار